الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین اللہ پبیتر کلام تک جو آیات ہمیں اپنے سامنے تلاوت کریچی এতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হইল আয়াতের অর্থ। কিন্তু আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার আদেশ করলেন, পরিপূর্ণ মুসলমান বলতে কি বোঝায়, এই জিনিসটা বোঝার জন্য আল্লাহ যে ঘটনা উপলক্ষে আয়াতটি নাজিল করেছিলেন সেই ঘটনাটা বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইহুদি ধর্মের একজন বিখ্যাত আলেম এবং পণ্ডিত ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম। তিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন, তাওরাত কিতাবের আলেম ছিলেন এবং বিরাট জ্ঞানী এবং পণ্ডিত লোক ছিলেন। তিনি ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি দেখতে পারলেন যে ইহুদি ধর্মে দুইটা বিধান এমন আছে যা ইসলামের সাথে খাপ খাওয়াইয়া নেওয়া যায়। বিধানগুলি ইসলাম ধর্মে ইহুদি ধর্মের, কিন্তু ইসলাম ধর্ম রক্ষা করেও ইহুদি ধর্মের দুইটা বিধান পালন করা যায়। এই দুইটা বিধান কি কি? একটা হলো ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, আর ইসলাম ধর্মে উটের গোশত খাইলেও কোনো গুনাহ নাই, না খাইলেও কোনো গুনাহ নাই। ইহুদি ধর্মে উটের গোশত খাইলে গুনাহ, ইসলাম ধর্মে উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। এই হলো একটা বিধান। আরেকটা বিধান হলো ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ ছিল, ইসলাম ধর্মে শনিবারে মাছ শিকার করলেও কোনো দোষ নাই, না করলেও কোনো দোষ নেই। এই দুই ব্যাপারে ইহুদি ধর্মের বিধান একটু কঠিন, ইসলামের বিধান এর তুলনায় সহজ। ইহুদি ধর্মাবলম্বী যারা তাদের জন্য উটের গোশত খাওয়া নিষেধ, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য উটের গোশত খাওয়া নিষেধও নাই আদেশও নাই। তাহলে কোন ধর্মের বিধানটা সহজ হইল? ইসলাম ধর্মের। ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করা নিষেধ, ইসলাম ধর্মে শনিবারে মাছ শিকার করার আদেশও নাই নিষেধও নাই। কোন ধর্মের বিধানটা সহজ হল? ইসলাম ধর্ম। তাই তিনি ভাবলেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি ভাবলেন আমি তো এই দুই ব্যাপারে ইসলাম ধর্ম পালন করেও ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করে ধর্ম পালন করতে পারি। আমি যদি উটের গোশত খাই না তাহলে ইসলামের বিধানে আমার কোনো দোষ নাই, সাথে সাথে ইহুদি ধর্মের সাথেও আমার মিল রইল। আমি যদি শনিবারে মাছ শিকার করি না তাহলে ইসলামের বিধান মতে আমার কোনো দোষ নাই, কিন্তু এর মাধ্যমে ইহুদি ধর্মের সাথে মিল রইল। এই পদ্ধতি অবলম্বন করে তিনি মুসলমান হওয়া সত্ত্বেও উটের গোশত খাওয়া বর্জন করলেন, ছেড়ে দিলেন, আর শনিবারে মাছ শিকার করা ছেড়ে দিলেন। তার এই পদ্ধতি অবলম্বনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটি নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিসসিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। অর্থাৎ ইসলামের কোনো বিধান যদি তোমরা পালন করো তাহলে একমাত্র ইসলামের জন্যই করো, ভিন্ন ধর্মের সাথে তাল মিলাবার চেষ্টা করবে না। বিধান পালন করবে ইসলামের আর তাল মিলাবে আরেক ধর্মের সাথে, এটা পরিপূর্ণ মুসলমানের কাজ হইল না। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে ইসলামের বিধান পুরাপুরি পালন করা সত্ত্বেও যদি অন্য ধর্মের সাথে তাল মিলাতে গেলে আল্লাহ বলেন এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, সাবধান, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ইনি কি ইসলামের কোনো নিষিদ্ধ কাজ করার মাধ্যমে ইহুদি ধর্মের সাথে তাল মিলাতে গেছিলেন, না ইসলামের অনুমোদিত কাজ? ইসলাম যে কাজের অনুমোদন করে এটার মাধ্যমে ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করতে গেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এইটারই প্রতিবাদ করে বলেন হয় না। তাহলে তুমি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো, তোমার মন এখনো এই ব্যাপারে ক্লিয়ার হয় নাই যে একমাত্র ইসলামের বিধিবিধানগুলি সত্য কিনা। যতক্ষণ পর্যন্ত মন তোমার পরিষ্কার না হবে যে শুধুমাত্র ইসলামের যাবতীয় বিধিবিধান সঠিক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর কোনো ধর্মের সাথে তখন তোমার তাল মিলাবার প্রয়োজনই থাকবে না। কাজেই ইসলামের বিধান পালন করার মাধ্যমে ভিন্ন ধর্মের সাথে তাল মিলাতে যাওয়াটাই তোমাদের জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ। এই ব্যাপারে আরেকটা ঘটনা আমি আপনাদের শুনাই। ভারতের একজন বিখ্যাত আলেম ছিলেন, নাম ছিল তার মৌলানা আশিকে এলাহি বুলনশহরি রহমতুল্লাহ আলাইহি। তিনি অত্যন্ত প্রসিদ্ধ আলেম এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, এবং আল্লাহর এত পছন্দের বান্দা ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হারাম শরীফে যেন তার মরণ হয় এবং জান্নাতুল বাকিতে যেন তার গুরুস্থান হয়। হারাম শরীফেই তার মরণ হয়েছে এবং জান্নাতুল বাকিতেই গুরুস্থান হয়েছে। তাহলে কি মনে করি করতে পারি আমরা, ওনার দোয়া আল্লাহ কবুল করেছিলেন কিনা? এত বড় প্রিয় বান্দা ছিলেন তিনি আল্লাহ। তার লেখা অনেকগুলি কিতাব আছে, এর মধ্যে একটা কিতাবের নাম আছে মরনে কে বাদ ক্যা হবা, মরণের পরে কি হবে। আমরা তো আজকাল অনেক মুসলমানে মন আছি, মুসলমান হওয়া সত্ত্বেও মরণের আগে কি হবে এই চিন্তা নিয়েই ব্যস্ত, মরণের পরে কি হবে এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই। মরণের আগে আমার সুখ হবে না দুঃখ হবে, শান্তি হবে না অশান্তি হবে, খাইয়া থাকবো না না খাইয়া থাকবো, ভালো খাইব না খারাপ খাইব, উন্নত মানের জীবনযাপন করব না নিম্নমানের জীবনযাপন করব, এই নিয়েই বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ব্যস্ত। মরণের পরে কি হবে এটা নিয়ে কোনো কারো কোনো মাথা গামানি নেই। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জগৎ, চাই মুসলমানের গুরুস্থান হোক চাই হিন্দুদের শ্মশান হোক, মরলে পরে মানুষ যেখানেই যায় এইটাই তার কবর জগৎ। প্রত্যেকটা মানুষের কবর জগৎ হয়তো তার জন্য জান্নাতের একটা বাগান আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। জান্নাতের বাগান কিভাবে হয় আর জাহান্নামের অগ্নিকুণ্ড কিভাবে হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মরণের পরে তার লাশের শেষ কাজ সমাধা করার পরে, বাংলা ভাষায় এটাকে শেষকৃত্য বলা হয়, মানুষ মরলে পরে যার যার মতাদর্শ অনুযায়ী লাশটারে যাই করে এটি হল শেষকৃত্য। মানুষের মরণের পরে তার লাশ সম্পর্কে জিন্দাদের শেষ কাজ সমাধা করার পরে মুনকার নাকির নামের দুইজন ফিরিস্তা আছে, এই দুইজন ফিরিস্তা তার আত্মাটাকে প্রশ্নোত্তর করেন, তার আত্মাকে জিজ্ঞেস করেন, মার রব্বুকা, তোমার রব কে? তারপরে দুই নম্বরে জিজ্ঞাসা করেন, মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বরে জিজ্ঞাসা করেন, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? আল্লাহর রাসূল বলেন, মুনকার নাকিরের প্রথম প্রশ্নের জবাবে যার আত্মা বলতে পারবে যে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাবে যে বলতে পারবে দীনি আল ইসলাম, ধর্ম আমার ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাবে যে বলতে পারবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই তিন প্রশ্নের এই তিন ভাবে যেই ব্যক্তি জবাব দিতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সাথে সাথে ফিরিস্তাদেরকে বলেন, এই লোকের আত্মাটা যেখানেই থাকে মরণের পরে সেখানে তোমরা জান্নাতের পরিবেশ করে দাও, জান্নাতে এই কবরে শুয়ে শুয়ে যেন মাটির সাথে মিশে গিয়েও যেন আত্মা তো আর মিশে যাবে না, আত্মাটা যেখানেই থাকে সেখানে তাকে জান্নাতের সুখ শান্তি ভোগ করার ব্যবস্থা করে দাও। এই জন্য রাসূল বলেন, মরণের পরে মানুষ সাথে সাথে জান্নাতের সুখ শান্তিতে পৌঁছে যায় আর না হয় জাহান্নামের অগ্নিকুণ্ডে পৌঁছে যায়। আরেক দল মানুষকে মুনকার নাকির ফিরিস্তা যখন জিজ্ঞাসা করে তোমার রব কে, সে বলে আমি বলতে পারি না, জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, সে বলে আমি জানি না, জিজ্ঞাসা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি, সে বলে আমি চিনি না। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে নির্দেশ দেন এই পাপিষ্টের আত্মাটাকে জাহান্নামের শাস্তি ভোগ করার ব্যবস্থা করে দাও। হাদিসটা বুঝে থাকলে নিশ্চয়ই আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে মরণের সাথে সাথেই হয়তো মানুষ জান্নাতের সুখ শান্তিতে পৌঁছে যায় আর না হয় জাহান্নামের আযাব গজবে পৌঁছে যায়। এই হলো মরণের পরে কি হবে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবন ভর যদি এই ফিকির থাকে যে আমার মরণের পরে আমার অবস্থা কি হবে, মরণের পরে আমার অবস্থা কি হবে, তাহলে সে কোনো অন্যায় পথে, হারাম পথে, অবৈধ পথে, আল্লাহর নিষিদ্ধ পথে চলার সাহস করতে পারে না। আর যে ব্যক্তি মরণের পরে আমার কি হবে এই চিন্তা ছেড়ে দেয়, তার জন্য দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ হারাম কাজ করতে কোনো রকমের বাধা বিপত্তি থাকে না। এই বিষয়টা সমাজকে অবগত করার জন্য আল্লামা আশিকে এলাহি বুলন্দশহরি রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন উর্দু ভাষায়, মরনে কে বাদ কিয়া হোগা। এই কিতাবের বাংলা অনুবাদ হয়েছে মরণের পরে কি হবে। আমার মনে হয় ইংলিশেও এই কিতাবের ট্রান্সলেশন হয়েছে, হয়ে থাকলে আপনারা যে ভাষা বুঝেন সেই ভাষায় কিতাবটি দেখে নিতে পারেন। এই কিতাবে তিনি একজন মুসলমান আলেমের ঘটনা আর একটা খ্রিস্টান মেয়ের ঘটনা লিখেছেন। কোনো এক জায়গায় একজন আলেম ছিলেন, তিনি বলতেন ইসলামের যাবতীয় বিধিবিধান সঠিক, কিন্তু একটা ব্যাপারে ইসলামের বিধান সঠিক নয়, খ্রিস্টান ধর্মের বিধান সঠিক। ইসলামের সবগুলি বিধিবিধান সঠিক, শুধু একটা বিধান ব্যতিক্রম, এই ব্যাপারে ইসলামের বিধানটা ঠিক নয়, খ্রিস্টানদের বিধানটা ঠিক। কোন ব্যাপার? ব্যাপারটা হলো স্বামী স্ত্রী মিলামেশা করলে পরে মাথার চুলের গোড়ায় কোনো নাপাক লাগে না, নাকের ভিতরে কোনো নাপাক লাগে না, মুখের ভিতরে কোনো নাপাক লাগে না। আপনারা কি মনে করেন, চুলের গোড়ায় কোনো নাপাক লাগে না স্বামী স্ত্রীর মিলামেশার কারণে? কোনো নাপাক বস্তু নাকের ভিতরে ঢুকে না, কোনো নাপাক বস্তু মুখের ভিতরে ঢুকে না। কিন্তু ইসলামের বিধান হলো মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীর না ধুইলে, নাকের ভিতর পর্যন্ত না ধুইলে, মুখের ভিতর পর্যন্ত না ধুইলে তোমার সমস্ত শরীর নাপাক বলে গণ্য হবে, এটা ইসলামের বিধান। ওই আলেম বলতেন ইসলামের এই বিধানটা অযৌক্তিক, যে যুক্তিসঙ্গত নয়, যে চুলের গোড়ায় কোনো নাপাক লাগে না সেটা দুইবার কোনো যুক্তি নাই, যে নাকের ভিতরে কোনো নাফাক ঢুকে না সেই নাফাকের সেই নাকের ভিতর দুইবার কোনো যুক্তি নাই, যে মুখের ভিতরে নাপাক লাগে না এই মুখের ভিতর কুলি করে দুইবার কোনো যুক্তি নাই। পক্ষান্তরে খ্রিস্ট ধর্মের বিধান হইল স্বামী স্ত্রীর মিলামিশার সময় যেই অঙ্গে নাফাক লাগে সেই অঙ্গ ধুয়ে ফেললেই লোকটা পাক পবিত্র হয়ে যায়। সাধারণ যুক্তিতে খ্রিস্টানের বিধানটাই সঠিক বলে মনে হয়, সাধারণ যুক্তিতে। ইসলামের বিধান অত্যন্ত গভীর যুক্তি ছাড়া ইসলামের বিধান বোঝা সহজ নয়। খ্রিস্ট ধর্মের বিধান হইল স্বামী স্ত্রী মিলামেশার কারণে শরীরের যে অঙ্গ নাফাক হয় সেই অঙ্গ ধুইলেই সমস্ত শরীর পাক বলে গণ্য হয়। ইসলামের বিধানে নাফাক লাগুক না লাগুক কোনো প্রশ্ন নাই, সমস্ত শরীর না ধুইলে পাক হয় না। আমার কথা বুঝে থাকলে যদি আপনারা দয়া করে আমার একটা কথার জবাব দেন তাহলে আমি বাকি কথাটা আপনাদেরকে সহজে বোঝাতে পারবো। সেটা হইল এই ব্যাপারে ইসলামের বিধান এবং খ্রিস্টানের বিধান আপনারা শুনলেন, সাধারণ বিবেকে কোন বিধানটা বিবেকসম্মত মনে হয়? খ্রিস্টানদের বিধানটা বিবেকসম্মত মনে হয়। এই জন্য মুসলমান ওই আলেম বলতেন যে ইসলামের সমস্ত বিধান ঠিক আছে, কিন্তু এই একটা বিধান এটা ইসলামেরটা ঠিক নয়, এটা খ্রিস্টানদেরটা ঠিক না। এই আলেমের মরণের পরে, ইনি কিন্তু সাধারণ মুসলমান নয়, একজন আলেম, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত, তার মরণের পরে তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়া হলো, তাকে গুরুস্থানে দাফন করা হলো। দাফন করার পরে জানা গেল কোনো একটা জরুরি জিনিস তার কবরের ভিতরে পড়ে গেছিল, ভুলবশত তা তোলা হয়নি। শরীয়তের বিধান মতো এটা জায়েজ আছে, কারো কবরের ভিতরে যদি এমন কোনো জরুরি জিনিস থেকে যায় যেটা উদ্ধার করা দরকার তাহলে এই কবর আবার খোদা যায়। কয়েক মিনিট আগে দাফন করা হলো, কয়েক মিনিট পরে আবার এই কবরটা খোদা হইল জরুরি জিনিসটা কবর থেকে বের করার জন্য। খোদার পরে দেখা গেল এই আলেমের লাশ এই কবরে নাই, পরিচিত একটা খ্রিস্টান মেয়ের লাশ পাওয়া গেল এই কবরের ভিতরে। কোন বাড়ির কোন মেয়েটা এটা সবাই চিনে, অমুক বাড়ির অমুক খ্রিস্টান মেয়ের লাশ এই কবরে পাওয়া গেল। তখন লোকেরা ওই খ্রিস্টান মেয়েটার বাড়ির লোকদেরকে বলল যে আমাদের আলেমের কবরে তোমাদের মেয়েটা পাওয়া গেল, আর আমাদের আলেম কোথায় গেল, আলেমের লাশ কোথায় গেল আমরা কিছু বলতে পারতেছি না, তোমরা অনুমতি দিলে এবার আমরা তোমাদের মেয়ের কবর খুঁজে দেখতে চাই সেখানে কার লাশ আছে। মেয়েটার বাড়ির লোকেরা অনুমতি দিল, মেয়েটার কবর খোঁজার পরে দেখা গেল মুসলমান আলেমের লাশ ওই খ্রিস্টান মেয়েটার কবরে পাওয়া গেছে। তখন লোকেরা এই খ্রিস্টান মেয়েটার বাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরার এই মেয়েটার ধর্ম কী ছিল? তারা বলল আমরা জানি না ধর্ম কী ছিল। বর্তমান দুনিয়াতে প্রায় সমস্ত ধর্মাবলম্বীদের অবস্থা এটা, হিন্দুদেরকে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন বলতে পারে না, ইহুদিদেরকে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন বলতে পারে না, খ্রিস্টানদেরকে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন বলতে পারে না, মুসলমানদেরকে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন বলতে পারে না, মুনকার নাকির ফিরিস্তা যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি ছিল, বলবে আমি তো বলতে পারি না, দুনিয়াতেই বলতে পারে না, ওখানে গিয়ে কি বলতে পারবে? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ওই খ্রিস্টান মেয়ের বাড়ির লোকেরা বলল যে মেয়েটার ধর্ম কি ছিল আমরা সঠিক বলতে পারি না, তবে আমরা একটা কথা জানি, এই মেয়েটা মাঝে মধ্যে বলতো যে ইসলাম ধর্মটাই ঠিক। এই কথাটা বলতো, মাঝে মধ্যে বলতো যে ইসলাম ধর্মটাই ঠিক। এখান থেকে সবাই বুঝে নিল যে খ্রিস্টান পরিবারের লালিত পালিত মেয়েটা ইসলাম ধর্মই ঠিক, এই কথা বলার কারণে আল্লাহ তাকে মুসলমান হিসাবে গণ্য করে নিয়েছেন এবং একজন আলিমের কবরে পৌঁছে দিয়েছেন। আর ইসলাম ধর্মের অনুসারী একজন আলেম ইসলামের একটা মাত্র বিধানকে সঠিক নয় বলার কারণে, এই বিধানে তিনি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে আল্লাহর কাছে তিনি খ্রিস্টান বলে গণ্য হয়ে গেছেন এবং খ্রিস্টান মেয়ের কবরে আল্লাহ কুদরতি ব্যবস্থায় তার লাশ পৌঁছে দিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে আমরা যারা বলেছি যে সাধারণ বিবেকে বলে যে এই ব্যাপারে খ্রিস্টান ধর্মের বিধানটাই বিবেকসম্মত, ইসলামের বিধানটা মনে হয় বিবেকসম্মত নয়, আমাদের আরেকটু কথা জানা দরকার। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, এটার নাম হইল আল মাসালিহুল আকলিয়া। এর অর্থ হইল ইসলামের বিধানসমূহের যৌক্তিকতা, ইসলামের কোন বিধানে কি যুক্তি আছে, ইসলামের কোন বিধানে কি যুক্তি আছে, এইগুলি তিনি লিখেছেন এই কিতাবে। তিনি এই কিতাবে লেখেন যে একটানা বিশ রাকাত নামাজ পড়ার কোনো বিধান বারো মাস নাই, শুধু রমজানে আছে, এটা কেন, এটার পিছনে যুক্তি কি? তিনি কিন্তু ইসলামের যাবতীয় বিধিবিধানের পিছনে যুক্তি কি তা যুক্তির কষ্টিপাতরে আলোচনা করছেন ওই কিতাবে। থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন যেখানে সারা বৎসরের কোনো রাত একটানা বিশ দিন বিশ রাকাত নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই, শুধু রমজান মাসে সারাদিন উপবাস থাকলো লোকটা, এই লোকটারে আবার চাপাইয়া দেওয়া হইল এশার নামাজ তো পড়বেই, তারপরে আরো বিশ রাকাত পড়ো, এটা ব্যাপারটা কি, যুক্তিটা কি? এই প্রশ্নের জবাবে তিনি ওই কিতাবে লেখেন, সারাদিন রোজা রেখে উপবাস থাকার পরে সন্ধ্যার সময় যাই কিছু খাওয়া দাওয়া করে মানুষ, এর দ্বারা শরীর খুব ক্লান্ত হয়ে যায়, অবশ হয়ে যায়, অলস হয়ে যায়। এই অলসতা শুধু এশার নামাজে সারে না, আরো বিশ রাকাত নামাজ একটা নানা পড়লে। আপনারা আগামী রমজানে পরীক্ষা করে দেখবেন, প্রথম রমজানের দিনই সারাদিন রোজা থাকার পরে ইফতারের সময় যাই কিছু খাইলেন, খাওয়ার পরে শরীরটা খুব চাঙ্গা হয় না, খুব অলস হয়, অলস হয়। এই অলসতা শুধু এশার নামাজে সারে না, আরো বিশ রাকাত পড়লে পরে অলসতা দূর হয়। কাজেই ইসলামের বিধানগুলি অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসঙ্গত, চূড়ান্ত যুক্তিসঙ্গত। এরপরে তিনি লেখেন ইসলামের বিধানে স্বামী স্ত্রী মিলামিশা করলে একটা বিশেষ অঙ্গ না ভাগ হয়, চুলের গুড়া তো না ভাগ হয় না, শরীয়তে এটা দুইতে বলে কেন? স্বামী স্ত্রী মিলামিশা করলে নাকের ভিতরে কোনো না ভাগ তো লাগে না, ইসলামে এটা দুইতে বলে কেন? স্বামী স্ত্রী মিলামিশা করলে মুখের ভিতরে কোনো নাফাক লাগে না, ইসলামে কুলি করে মুখের ভিতরটাও দুইতে বলে কেন? তিনি এর জবাবে লেখেন ওই কিতাবে, তার কারণ হল স্বামী স্ত্রী মিলামিশার পরেও তাদের দুজনের শরীর অত্যন্ত ক্লান্ত হইয়া পড়ে, এমন অলস হইয়া পড়ে যে এখন বিছানার থেকে উঠতে মনে চায় না, মনে চায় এরপরে সারাদিন অথবা সারা রাত বিছানায় পরে থাকতে মনে চায়, এতটুকু অলসতা আছে মিলামিশার পরে। এই অলসতা শুধু মুখ দইলে দূর হয় না, শুধু হাত দইলে এই অলসতা দূর হয় না, শরীরের একটি অঙ্গ দইলে এই অলসতা দূর হয় না, যতক্ষণ পর্যন্ত সমস্ত শরীরের মাথা থেকে পাও পর্যন্ত দুয়ার পরেও নাকের ভিতরটুকু পর্যন্ত দুইলে পরে, মুখের ভিতরটুকু পর্যন্ত দুইলে পরে এই অলসতা দূর হয়। তাহলে ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসঙ্গত না অযৌক্তিক কোনো বিধান আছে? ইসলামের কোনো বিধান অযৌক্তিক নাই, কিন্তু ইসলামের বিধানসমূহের যুক্তিগুলি বুঝার মতো যোগ্যতা সকলের ব্রেইনে নাই, যাদের বুঝার যোগ্যতা নাই এরা কয় ইসলামের বিধানের কোনো যুক্তি নাই। যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা নাই? ইসলামের প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে, কিন্তু সকল মানুষের মাথায় এই যুক্তি বুঝার যোগ্যতা নাই। এই জন্য কেউ যদি মনে করে আমি যোগ্য, তাহলে সে হুঁচট কাতে বাধ্য, আর কেউ যদি মনে করে আমি যোগ্য না, তাহলে যারা যোগ্য তাদের কাছ থেকে সারা জীবনই শিখবে, সারা জীবনই শিখবে, শিখবার দরজা খোলা আছে। এই ঘটনার মাধ্যমে আমরা দেখলাম, পূর্বোক্ত ঘটনার মাধ্যমে দেখলাম আল্লাহ দে বললেন উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে দেখলেন উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। তিনি এমন একটা পদ্ধতি অবলম্বন করলেন যে আমি উটের গোশত না খাইলেও তো গুনাহ নাই ইসলাম ধর্মে, সাথে সাথে ইহুদি ধর্মের সাথে আমার তাল মিলানিটা হয়ে গেল। আল্লাহ বলেন এইটাই শয়তানের প্রধান অনুসরণ, অন্য ধর্মের সাথে তাল মিলাতে গিয়ে ইসলাম পালন করলেও তুমি এখনও শয়তানের অনুসারী আছো। অন্য কোনো ধর্মের সাথে তাল মিলানো যাবে না, ইসলামকে ইসলামের স্বার্থে যদি পালন করো তাহলে তোমার ইসলাম পরিপূর্ণ হইল। এই আলেমের ঘটনায় আমরা জানতে পারলাম যে ইসলামের কোনো বিধান সম্পর্কে কেউ যদি মনে করে যে এটা যুক্তিসঙ্গত নয়, তার ইসলাম পরিপূর্ণ হইল না অপূর্ণ রইল। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ এরকম অপূর্ণ মুসলমান হলে হবে না, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও, ইসলামের যাবতীয় বিধিবিধান সঠিক বলে আন্তরিকভাবে বিশ্বাসী হয়ে যাও। এই কথাগুলি ঘটনা দুইটার মাধ্যমে এই কথাগুলি বোঝার পরে এবার আমরা একটু পর্যালোচনা করে দেখব যে আমরা বর্তমান সমাজে আমরা যেসব মুসলমান আছি আমরা কে কী পরিমাণ পরিপূর্ণ মুসলমান আছি আর কে কী পরিমাণ অপূর্ণ মুসলমান আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, অর্থাৎ হে ইমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের বিবি বাচ্চাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে তিনটা পক্ষ, একটা হলো আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচব, দুই নম্বর বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো, তিন নম্বর হলো বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো। কতটা নির্দেশ দিলেন আল্লাহ একসাথে, তিনটা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একটা প্রশ্ন আসতে পারে যে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক তো আল্লাহ, তিনি যদি আমাকে জাহান্নাম থেকে না বাঁচান, তিনি যদি আমার বিবিকে জাহান্নাম থেকে না বাঁচান, তিনি যদি আমার বাচ্চাকে জাহান্নাম থেকে না বাঁচান, আমি বাঁচাবো কিভাবে? এরকম একটা প্রশ্ন অনেকের মনে হয়তো আসতে পারে। এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আপনারা বলুন তো, কোনো মানুষ অসুস্থ হলে তার সুস্থ করার মালিককে, তাহলে আমি কেন ঔষধ খাইতে যাব? এই প্রশ্নের যেই জবাব, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আমি কিভাবে বাঁচাবো, ওই প্রশ্নেরও সেই জবাব। বুঝে থাকলে বলুন তো, কৃষকের ক্ষেতে ফসল দান করার মালিককে আমি কেন হাল চাষ করতে যাব? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। বলুন আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে আমি কেন বিয়ে করতে যাব? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সন্তান পাওয়ার ব্যবস্থা হইল বিয়ে, এটা তোমাকেই করতে হবে। ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ফসল পাওয়ার ব্যবস্থা হলো কৃষিকাজ, এটা তোমাকেই করতে হবে। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, তবে রোগ মুক্তি পাওয়ার ব্যবস্থা হলো ঔষধ খাওয়া, এটা তোমাকেই গ্রহণ করতে হবে। ঠিক তেমনিভাবে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, কিন্তু এর ব্যবস্থা হলো হালাল পথে জীবনযাপন, এটা তোমাকেই করতে হবে। বিষয়টা কি বুঝতে পারলেন? বুঝে থাকলে আবার দেখুন, সব মানুষ বুঝে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ হইলেও বিয়া আমাকেই করতে হবে, রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ হইলেও ঔষধ আমাকেই খাইতে হবে, ফসল দেওয়ার মালিক আল্লাহ হইলেও কৃষিকাজটা আমারই করতে হবে, সব বুঝে। শুধুমাত্র ধর্মের বেলায় এসে বুঝে না যে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ হইলে আমি কিভাবে বাঁচবো, এখানে এসে আর বুঝে না, সব ক্ষেত্রে বুঝে, ধর্মের বেলায় বুঝে না। এটাকে বাংলায় বলে যাতে মাতাল তালে ঠিক, কি কয়, সব বুঝে একটা বুঝে না। এটা কি আসলেই বুঝে না, না না বুঝার ভান ধরেছে, না বুঝার ভান ধরেছে। বাংলায় একটা গল্প আছে, এই গল্পটার হেডিং হইল যাতে মাতাল তালে ঠিক। গল্পটা হলো, এক লোকে এক টুকরি কলা দশ টাকা হালি সাব্যস্ত করে সবগুলি বিক্রি করে ফেলল। এখন গনে গনে সমঝাইতে হবে খরিদ্দারকে, চারটা করে হালি গনে আর খরিদ্দারকে দেয়, চারটা করে হালি গনে আর খরিদ্দারকে দেয়, কত টাকা হালি বিক্রি হইল? দশ টাকা। দশ টাকা হালি বিক্রি করলো, সবগুলি কলা বিক্রি হয়ে গেছে, এখন গনে সমঝাবে আর ওই লোকে টাকা দিবে, চারটা করে হালি গনে আর সমঝায়, ফাঁকে ফুঁকে তিনটা করে হালি দিয়া দেয়। এরকম চালাক মানুষ আছে কিনা সমাজে? চারটা করে হালি গনে আর দেয়, ফাঁকে ফুঁকে তিনটা করে হালি দিয়া দেয়, একবার দুইবার তিনবার যখন ধরে ফেললো খরিদ্দার, এই মেয়া তিনটা দিছ, কয় সরি ভাই আমার মাথাটা ঠিক না, সরি আমার মাথাটা ঠিক না, কইয়া ওই যে ধরা খাইলো ওইটার থেকে যান বাঁচায়। একবার দুইবার তিনবার যখন এইভাবে ধরা খাইল, তখন খরিদ্দার বলে এই মেয়া তোমার মাথা ঠিক না থাকার কারণে যদি মাঝে মধ্যে তিনটা করে হালি গনতে পারো, তাহলে তো ফাঁকে ফুঁকে ফাঁসটা করে হালি গনতে পারো। কয় এত খারাপ হয়েছে না, মাথা খারাপ হয়েছে কিসের জন্য? ফাঁসটা হালি গোনার জন্য না তিনটা হালি গোনার জন্য? এটা কি সত্যই মাথা খারাপ না যাতে মাতাল তালে ঠিক, না কি মনে করেন আপনারা? তাহলে কলাওয়ালার কথা বাদ দেন, এবার আমরা নিজেদের কথায় আসি। এবার কলা বেচার কথা বাদ দেন, এবার আমরা নিজেদের কথায় আসি। আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সন্তান পাওয়ার ব্যবস্থা বিয়া আমাকেই করতে হবে। আমি বিশ্বাস করি রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু রোগ মুক্তি পাওয়ার ব্যবস্থা ঔষধ খাওয়া এটা আমার করতে হবে। আমি বিশ্বাস করি ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু পাওয়ার ব্যবস্থা হলো কৃষিকাজ, এটা আমাকেই করতে হবে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, কিন্তু এটার ব্যবস্থা হলো হালাল পথে চলা, এটা আমার করতে হবে। ওই সবগুলিতে বুঝে, এখানে বুঝে না, আসলেই বুঝে না, না যাতে মাতাল তালে ঠিক, কি বুঝলেন? আসলেই বুঝে না, না যাতে মাতাল তালে ঠিক। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ যে আমাকে আমাদের আদেশ দিলেন, তোমরাও জাহান্নাম থেকে বাঁচো, বিবিকেও জাহান্নাম থেকে বাঁচাও, বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর মানে হলো যে আল্লাহ, তুমি যদি চাও যে আল্লাহ যেন তোমাকে জাহান্নাম থেকে বাঁচান, তুমি যদি চাও যে আল্লাহ যেন তোমার বিবিকে জাহান্নাম থেকে বাঁচান, তুমি যদি চাও যে আল্লাহ যেন তোমার বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচান, তাহলে তুমিও হালাল পথে চলো, বিবিকেও হালাল পথে চালাও, বাচ্চাকেও হালাল পথে চালাও। এবার ক্লিয়ার হইল কথাটা? এখন যদি পাওয়া যায় এমন কোন মুসলমান, তিনি যিনি হয়তো নিজেই সব ব্যাপারে হালাল পথে চলেন না, পরিপূর্ণ মুসলমান, কিছু বলেন না কেন, অথবা একজন মুসলমান যদি পাওয়া যায় নিজে পরিপূর্ণভাবে হালাল পথেই চলেন, কিন্তু বিবিকে হালাল পথে চালান না, ইনি কেমন মুসলমান? পরিপূর্ণ। যদি দেখা যায় স্বামী স্ত্রী দুজনই হালাল পথে চলেন, কিন্তু ছেলে মেয়েদেরকে হালাল পথে চালান না, তিনি কেমন মুসলমান? পরিপূর্ণ মুসলমান। তাহলে এতক্ষণ এতগুলি ঘটনা, কোরআনের হাদিসের ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদেরকে কেমন মুসলমান হওয়ার নির্দেশ দিচ্ছেন, কেমনে পরিপূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়। আমি নিজেও হালাল পথে চলতে হবে, আমার বিবিকেও হালাল পথে চালাতে হবে, আমার বাচ্চাকেও হালাল পথে চালাতে হবে, তখনই হব আমি একজন পরিপূর্ণ মুসলমান। আমরা যদি এই বিষয়টা তদন্ত করি, আমাদের বিবি বাচ্চা পারিবারিক জীবনটা যদি আমরা ঘেঁটে ঘুঁটে দেখি, আমার মনে হয় অধিকাংশ মুসলমানের পারিবারিক জীবনে এমন পাওয়া যাবে যে হয়তো নিজেই হালাল পথে চলি না, আর না হয় বিবিকে হালাল পথে চালাই না, আর না হয় বাচ্চাকে হালাল পথে চালাই না। অথচ আল্লাহর নির্দেশ, ইমানদারগণ তোমরা নিজেরাও হালাল পথে চলো, তোমাদের বিবিকেও হালাল পথে চালাও, তোমাদের বাচ্চাকেও হালাল পথে চালাও। এখন যদি আমি হালাল পথে চলি, আমার বিবিকেও হালাল পথে চালাই, বাচ্চাকে যদি হালাল পথে চালাই না, তাহলে কি আমি পরিপূর্ণ মুসলমান হইলাম? তা আমি পরিপূর্ণ মুসলমান হয়ে থাকলে ওই 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 আলেমের লাশ খ্রিস্টান মেয়ের কবরে যাবে, আমার কবরের অবস্থাটা কি হবে? চিন্তা করার দরকার যে ওই আলেম এত বড় আলেম হইয়া ওনার একটা মাত্র ব্যাপারে পরিপূর্ণ মুসলমান হতে না পারার কারণে যদি তার খ্রিস্টান হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়, তা আমার মরণের পরে আমার অবস্থাটা কি হবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চারা, ছেলে হোক অথবা মেয়ে হোক, এদের বয়স যখন 7 বছরের হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। আর কোনো মুসলমানের সন্তানের বয়স যখন 10 বছর হলে পরেও নামাজ পড়তে না চায় তখন তাকে নামাজের জন্য শাসন করো। প্রথম দিনেই শাসন শুরু করবে না 3 বছর আগের থেকে শুধু আদেশ করতে থাকবে, 3 বছর আগের থেকে শুধু আদেশ করতে থাকবে। 7 বছর বয়সের থেকে ছেলে মেয়েকে নামাজের আদেশ করবে, 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করবে। এবার বলুন তো, 7 বছর বয়সে যদি আমার ছেলে মেয়েকে নামাজের আদেশ করতে হয় তাহলে নামাজটা শিখাবো কত বছর বয়সে? শিখাবার আগে আদেশ করবো না শিখাবার পরে? তাহলে মুসলমানের ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কোনটা? 7 বছরের আগে। ক্লিয়ার হইল, পরিষ্কার হইল হাদিসের দ্বারা? মুসলমানের বাচ্চাকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হলো, সময়সীমা হলো 7 বছরের আগে। যখন বাচ্চা কথাবার্তা শিখে তখন থেকে বাচ্চাকে আল্লাহ 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 বলা শিখাও, আর একটু অগ্রসর হইয়া বিসমিল্লাহ 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 বলা শিখাও, আর একটু অগ্রসর হইলে বিসমিল্লাহির রহমানির রহিম শিখাও, আর একটু পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিখাও, আর একটু পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা শিখাও, আর একটু পরে সুবহান রাব্বিয়াল আযিম শিখাও, আর একটু পরে সুবহান রাব্বিয়াল আলা শিখাও, আর একটু পরে আলহামদু সূরা শিখাও, আর একটু পরে আলাম তারা সূরা শিখাও। এই তো 2 বছর বয়স থেকে সে কথা বলা শুরু করেছে, 6 বছর বয়স পর্যন্ত পূর্ণ 4টা বছরে এইগুলি শিখাও। আমরা কি বুঝতে পারতেছি মুসলমানের ছেলে মেয়ে কেন আমার শিক্ষা দেওয়ার শুরু কোথার থেকে হয় আর শেষ কোথায় হয়? 2 বছর বয়স থেকে মুসলমানের ছেলে মেয়ে কেন আমার শিক্ষা দেওয়া শুরু হয় আর 6 বছর বয়স পর্যন্ত গিয়া তার নামাজ শিক্ষা দেওয়া শেষ হয়। দীর্ঘ 4টা বছরে যদি আমি আমার ছেলেকে আমার মেয়েকে এইভাবে নামাজটা শিক্ষা দিয়ে রাখি তখন 7 বছরের সময় বলতে পারবো বাবা নামাজটা পড়ো, চলো আসো আমিও নামাজ পড়ি তুমিও পড়ো। মা তার মেয়েকে বলবে আম্মু আসো আমিও নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো, তখন সে কথা মতো নামাজ পড়তে পারবে। এখন যদি দেখা যায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে 6 বছরের ভিতরে নামাজ শিক্ষা দেই না, 7 বছরের সময় নামাজের আদেশ করি না, 10 বছরের সময় নামাজের জন্য শাসন করি না, আমার কথা বুঝে থাকলে বলুন আমার ছেলে মেয়ে নামাজি হবে না বেনামাজি হবে? তা আমি নামাজি হইলেও, আমি 5 বেলার নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়লেও রাসুল যে সিস্টেম শিক্ষা দিয়েছেন সেই সিস্টেমে আমি আমার ছেলেকেও নামাজি বানাইলাম না, আমার বাচ্চাকেও নামাজি বানাইলাম না, হইলাম পরিপূর্ণ মুসলমান? চাইলে পরিপূর্ণ মুসলমান হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হইয়া যাও। এই সমাজে, বর্তমান মুসলমান সমাজে এমন কিছু মা বাবাও পাওয়া যায় যারা নিজেরা 5 বেলার নামাজটা তো পড়েন কিন্তু ছেলে মেয়েকে রাসুল যে পদ্ধতি বলে দিয়েছেন নামাজি বানাবার জন্য সেই পদ্ধতি তাদের পছন্দ হইল না, এই জন্য ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারলেন না, বাস ছেলে মেয়ে বেনামাজি মা বাবা নামাজি, এরকম এরকম মা বাবা পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে অবশ্যই। এমন কিছু না কিছু মা বাবা আছেন যারা নিজেরা নামাজ পড়েন কিন্তু ছেলে মেয়েকে বেনামাজি বানাইছেন। এই সমস্ত মা বাবাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার ছেলে মেয়েকে যে বেনামাজি বানাইলেন আপনি নিজে নামাজ পড়েন কেন? যদি বলেন খামোখা নামাজ পড়ি, কেউ বলে না, আমি একটা কথার কথা বলতেছি, যদি বলেন আমি খামোখা নামাজ পড়ি তাহলে ছেলে মেয়েকে বেনামাজি বানাইবার একটা যুক্তি আছে যে খামোখা কাজটা যা করলাম আমিই করলাম, আমার ছেলে মেয়েকে আর খামোখা কাজ করাইলাম না। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে এমন কোনো নামাজি পাই নাই যে বলে যে আমার আমি খামোখা নামাজ পড়ি। প্রত্যেকে বলে নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য। এইটাই যদি আপনাদের যারা যারা মসজিদে নামাজ পড়তে এসেছেন আপনাদের সকলের কথা যদি এইটাই হয় যে আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, এবার বলুন ছেলে মেয়েকে বেনামাজি বানাইছেন কোথায় বাঁটাবার জন্য? আপনি যদি নামাজ পড়েন জাহান্নাম থেকে বাঁচার জন্য, তো ছেলে মেয়েকে রাসুলের শিক্ষা দেওয়া পদ্ধতিতে নামাজি না বানাইয়া বেনামাজি বানাইলেন কোথায় পাঠাবার জন্য? জবাব পরিষ্কার, জাহান্নামে পাঠাবার জন্য। যে সমস্ত মা বাবা ছয় বৎসর পর্যন্ত ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেয় না, সাত বৎসর বয়সে ছেলে মেয়েকে নামাজের আদেশ করে না, যে সমস্ত মা বাবা দশ বৎসরের ছেলে মেয়েকে নামাজের জন্য শাসন করে না, এর মানে হলো এরা নিজের হাতে নিজের বাচ্চাকে জাহান্নামী বানায়। আল্লাহ কিভাবে বাঁচাবেন তোমাকে জাহান্নাম থেকে? জাহান্নাম বাঁচার পথ ব্যবস্থা তো তুমি গ্রহণ করো নাই। আবার দেখা যায় এই সমস্ত মা বাবা যারা ছেলে মেয়েকে নাম বেনামাজি বানাইয়া গড়ে তুলেছে, এরাই এই সমস্ত ছেলে মেয়েকে বড় আদর যত্ন করে লালন পালন করে, বহু আদর যত্ন করে লালন পালন, নিজে ভালো না খাইয়া ছেলে মেয়েকে ভালো খাওয়ায়, নিজে ভালো কাপড় না পরে ছেলে মেয়েকে ভালো কাপড় পরতে দেয়, নিজে ভালো বাড়িতে বসবাস না করে ছেলে মেয়েকে ভালো বাড়িতে বসবাস করতে দেয়। প্রশ্ন হলো বেনামাজি বানাইয়া জাহান্নামি বানাইলেন, তাহলে এত আদর করে লালন পালন করেন কেন? এটার অবশ্যই একটা জবাব আমাদের খুঁজে বের করতে হবে। জবাব খুঁজে বের করার জন্য আমি দুইটা উদাহরণ দেব আপনাদের কাছে, বুঝে থাকলে পরে একটা প্রশ্ন করব, মেহরবানি করে একটু জবাব দিবেন। এই দেশের অনেক ব্যবস্থা অবস্থা আমার জানা নাই, আমাদের বাংলাদেশের অবস্থা ব্যবস্থা এমন যে কুরবানির ঈদ আসলে পরে ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন আগেও অনেকে কুরবানির গরু কিনে ফেলে। কুরবানির গরু কিনে নিয়ে আসলো ঘরে, তার ঘরে যদি আরও গরু থাকে, কুরবানির গরুও একটা কিনলো, শুধু ঘরের গরু গরুগুলিকে খাওয়ায় না কুরবানির গরুটাকেও খাওয়ায়? কুরবানির গরুটাকে ঘরের গরুর থেকে কিছু কম খাওয়ায় না কিছু বেশি খাওয়াতে চায়? কেন অন্য গরুকে বেশি খাওয়ায় না কুরবানির গরুকে বেশি খাওয়ায় কেন? একমাত্র কারণ বাকিগুলি খাওয়ার আরও সময় আছে, তোমার সময় নাই, এই সময়ের আগে আগে যা পারো খেয়ে লো। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক তেমনিভাবে যে সমস্ত মা বাবা মুসলমান মা বাবা নিজেরা নামাজ পড়ে, ছেলে মেয়েরে বেনামাজি বানাইছে জাহান্নামে পাঠাবার জন্য নিশ্চিত। যে সমস্ত মুসলমান নিজের ছেলে মেয়েকে বেনামাজি বানাইছে জাহান্নামে পাঠাবার জন্য, এরা ছেলে মেয়েকে এত আদর করে খাওয়ায় কেন? একমাত্র এই জন্য যে বাবা মরণের পরে তো তুমি জাহান্নামে চলে যাবে, কাজী মরণের আগে আগে যা পারো খেয়ে লো, এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই। একমাত্র ব্যাখ্যা, তোমাকে জাহান্নামের লাকড়ি বানাইবার জন্য নামাজি বানাইছি না, মরলে তো তুমি জাহান্নামে যাবে নিশ্চিত, তখন আর কোনো খানাপিনা পাবে না, কাজী মরণের আগে যা পারো খেয়ে লো। আর একটা গল্প বলি, এক ব্রাহ্মণ বাজার থেকে একটা পাঠা আর একটা পাটি খরিদ করলো। পাঠাপাটি বুঝেন তো না, বাংলা ভাষা বুঝেন না? আমি ইচ্ছা করলে আমাদের সিলেটি ভাষা বলতে পারবো, কিন্তু অনেকেই তখন বুঝবেন না, এই জন্য আমি একটু বাংলাই কই যাতে সবাই বুঝতে পারেন। এক ব্রাহ্মণ বাজার থেকে একটা পাঠা আর একটা পাটি খরিদ করলো। পাটিকে সাধারণ খানা খাওয়ায় আর পাঠাকে বেশি আদর যত্ন করে খাওয়ায়। অবস্থা দেখে পাঠা পাটিকে বলে, এই পাটি, যেই ব্রাহ্মণে তোরে কিনলো সেই ব্রাহ্মণে আমারেও কিনলো, কিন্তু তোরে আদর করে কম আমারে আদর করে বেশি। বলতেই পারে যুক্তি আছে, পাটিকে সাধারণ খানা খাওয়ায় পাটাকে ভালো ভালো খানা খাওয়ায়, এই জন্য পাটা পাটিকে বলে তোরে আদর কম করে আমারে আদর বেশি করে। পাটি বলে, তোমাকে আদর বেশি করে না আমারে আদর বেশি করে, এটা আজকে বলে আমি তোমাকে বুঝাতে পারবো না, পূজার তারিখ আসলে নিজে নিজেই বুঝবা। তোমারে কেন বেশি খাওয়ায় এর পিছনে কারণ কি এখন তুমি জানো না, আমি বললেও তুমি বিশ্বাস করবে না, পূজার তারিখ আসলে নিজে নিজেই বুঝবে যে তোমাকে বেশি খাওয়ানির কারণ তোমার গলায় ছুরি লাগাইবে। আমার আমাকে বেশি খাওয়ায় না কেন, আমার গলায় ছুরি লাগাইবে না। গল্প বুঝতে পারলেন? বুঝে থাকলে এবার বলুন, যে মা বাপে নিজের ছেলে মেয়েরে বেনামাজি বানাইলো এদেরকে আদর করে খাওয়ায় কেন? মরণের পরে তো তুমি জাহান্নামে যাবেই, তোমার বেনামাজি বানাইছি মানে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, কাজেই মরণের পরে তো তোমার আর খানা পিনা বলতে কিছু পাবে না, মরণের আগে যা পারো খাই লো। এই হইল বর্তমান সমাজের অনেক মুসলমানের অবস্থা। এইরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান। কথা কোন কোথার থেকে শুরু হয়েছিল? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, হে মুমিন মুসলমানেরা তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। যে আয়াতে আল্লাহ বলেছেন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তিনটা জিনিসকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। হালাল পথে চলাও আমার জন্য ফরজ, বিবিকে হালাল পথে চালানিও আমার জন্য ফরজ, বাচ্চাদেরকে হালাল পথে চালানিও আমার জন্য ফরজ। একটা আয়াতে তিনটা ফরজের উল্লেখ আছে। আমি একটা ফরজ আদায় করলাম, দুই ফরজ আমার বাকি, দুই ফরজ আদায় করবে কে? আমার বিবিরে হালাল পথে চালাইবে কি অন্য অন্য লোকে নাকি? আমার বাচ্চাকে হালাল পথে চালাইবে কি ভিন্ন লোক, না আমাকেই চালাইতে হবে? আমার কথা বুঝে থাকলে বলুন, আমার বিবিকে হালাল পথে চালানি অন্য লোকের উপর ফরজ না আমার উপরই ফরজ? আমার বাচ্চাকে হালাল পথে চালানি অন্য লোকের উপর ফরজ না আমার উপরই ফরজ? আমি এক ফরজ আদায় করলাম, দুই ফরজ বাকি রইল, আমি কতটুকু পরিপূর্ণ মুসলমান হইলাম? এই এই ব্যাপারে বর্তমান সমাজের মুসলমানের অবহেলা উদাসীনতা চরম সীমা পার হয়ে গেছে। অটোমেটিকলি বাচ্চাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, ফিকিরও নাই, কোনো কিছু নাই, যে ছেলেদেরকে যে জাহান্নামে পাঠানো হচ্ছে, মেয়েদেরকে যে জাহান্নামে পাঠানো হচ্ছে। এই গাফলত, এই উদাসীনতা সম্পর্কে একটু সতর্ক হওয়ার জন্য আমি আপনাদেরকে একজন দুইজন নবীর একটা ঘটনা শোনাব। একজন নবীর নাম হলো হযরত ইয়াকুব আলাইহিসসালাম, আর তার ছেলে একজন ছেলে ছিলেন নবী, তার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম একজন নবী, তিনি হইলেন বাবা, আর ইউসুফ আলাইহিসসালাম একজন নবী, তিনি হইলেন ছেলে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন, ইউসুফ আলাইহিসসালামকে ঘুম পাড়াইয়া। তাহাজ্জুদের নামাজ কোন সময় হয়? প্রথম রাত্রে না শেষ রাত্রে? শেষ রাত্রে। তাহাজ্জুদের নামাজের টাইম হইল শেষ রাত্রে, আর তারাবির নামাজের টাইম হইল এসার পরে। তারাবির নামাজের টাইম এসার পরে, কাজেই তাহাজ্জুদ ওই তারাবি, আর তারাবি ওই তাহাজ্জুদ বলার কোনো ফাঁক নাই। একটা টাইম এসার পরে আর একটা টাইম শেষ রাত্রে, দুইটারে এক নামাজ বলার কোনো ফাঁক নাই। যারা বলেন তাহাজ্জুদ ওই তারাবি আর তারাবি তাহাজ্জুদ, সুতরাং এইটা বারো মাস ওই আট রাকাত, এরা জগা কিছুরই পাকাইছেন দুইটা হাদিস দিয়া। এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল আট রাকাত পড়তেন বারো মাস। বলুন তো, আট রাকাত আল্লাহ রসুল যে আট রাকাত নামাজ পড়তেন, এটা কি শুধু রমজান মাসে না বারো মাস? এটার নাম হইল তাহাজ্জুদ। আর এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বিশ রাকাত পড়তেন শুধু রমজানে। শুধু রমজানে যে বিশ রাকাত পড়তেন, এটার নাম কি তাহাজ্জুদ না তারাবি? তারাবির রাকাত সংখ্যা আলাদা, সময় আলাদা, তারাবির হাদিস আলাদা, তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা, সময় আলাদা, তার হাদিস আলাদা। যাই হোক, হযরত ইয়াকুব আলাইহিসসালাম শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন। ইউসুফ আলাইহিসসালাম তখন একেবারে কুলের শিশু, দুধ পান করার মতো উপযোগী শিশু। এইরকম শিশু ছেলে ইউসুফকে ঘুম পাড়াইয়া ইয়াকুব আলাইহিসসালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। ইউসুফ আলাইহিসসালামের তখনই মা মারা গেছিলেন। এই মা মারা যাওয়া শিশু বাচ্চাকে ঘুম পাড়াইয়া ইয়াকুব আলাইহিসসালাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন, তখন হঠাৎ ঘুমের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম চিৎকার দিয়া কাঁদলেন। কুলের শিশুরা অনেক সময় এমন করে যে ঘুমন্ত অবস্থায় হঠাৎ কেঁদে ফেলে। মা মারা যাওয়া শিশু ঘুমের মধ্যে চিৎকার দিয়া কাঁদল কেন? এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের সেজদার জায়গার থেকে দৃষ্টি ইউসুফের দিকে চলে গেল সামনের দিকে। এখানে একটা মাসালা আগে বুঝেন, এই ঘটনাটা বোঝার জন্য, নামাজে দাঁড়ানো অবস্থায় সুন্নত হইল দৃষ্টি সেজদার জায়গায় থাকবে। যদি হঠাৎ অন্যদিকে চলে যায় নিজের অজান্তে বেখিয়ালে, আর সাথে সাথে ফিরাই আনে, তাইলে নামাজের কোনো ক্ষতি নেই। চেহারা যদি কেবলার দিকে থাকে, সিনাও যদি কেবলার দিকে থাকে, আর দৃষ্টিটা যদি সেজদার জায়গার থেকে ভিন্ন দিকে চলে যায়, সাথে সাথে যদি আবার ফিরাইয়া নিয়ে আসে, তাহলে নামাজের কোনো ক্ষতি নেই। আমার কথা বুঝে থাকলে বলুন, অন্যদিকে চাইয়া থাকলে ক্ষতি নাই, না হঠাৎ চলে গেলে সাথে সাথে ফিরাইয়া আনলে ক্ষতি নাই? হ্যাঁ, হঠাৎ যদি দৃষ্টি চলে যায়, সাথে সাথে ফিরাইয়া সেজদার জায়গা আনলে কোনো ক্ষতি নাই। ইয়াকুব আলাইহিসসালামের ব্যাপারটা তাই হইল। হঠাৎ দৃষ্টিটা ইউসুফের দিকে চলে গেল, সাথে সাথে নজরটা ফিরাইয়া আনলেন সেজদার জায়গায়। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিসসালামের এই ঘটনাটা ফিরিস্তাদেরকে বললেন, ফিরিস্তারা দেখো, সেজদার জায়গার থেকে দৃষ্টি ভিন্ন দিকে চলে গেলে সাথে সাথে ফিরাই আনলে ক্ষতি নাই, এটা সাধারণ বন্দাদের নিয়ম, এটা বিশেষ নবীর নিয়ম নয়। নবী আমার সাধারণ বন্দা না, নবী আমার অত্যন্ত প্রিয় পাত্র। আমার মহব্বতে আমার গোলামির জন্য নমাজে দাঁড়াইছেন, আল্লাহর মহব্বতের জন্য যেই নমাজে দাঁড়াইছেন সেই নমাজের এক সেকেন্ড সময় ছেলের মহব্বতের টানে দৃষ্টি কেন ভিন্ন দিকে গেল, এই কারণে এটা ওনার উচিত হয় নাই, ওনার যে এই কাজটা উচিত হয় নাই এটা ওনাকে শিক্ষা দেওয়ার জন্য সারাটা জীবন বর এই ছেলেকে আমি তার চোখের আড়াল করে রাখবো, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য সারা জীবন বর এই ছেলেকে আমি তার চোখের আড়াল করে রাখবো। এই দিনের ঘটনা গেল, আল্লাহ ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে কথাটা বলে দিলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বৎসরের হইল, বড় 10 ভাই এক মায়ের গর্ভজাত ছিলেন, ইউসুফ ভিন্ন মায়ের গর্ভজাত ছিলেন, এই কারণে বড় 10 ভাই দুশ্মনী করে হজরত 7 বৎসর বয়সে হজরত ইউসুফ আলাইহিস সালামকে প্রথমে কুয়ায় নিক্ষেপ করে দিল। একদল ব্যবসায়ীরা না জেনে কুয়ার থেকে উঠাবার পরে বড় 10 ভাই জানতে পেরে এই ছোট ভাই ইউসুফকে নিজেদের গোলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। ব্যবসায়ীরা তাদের একজন স্বাধীন ভাই জেনে কিনল না 10 জনের একটা গোলাম জেনে কিনল, গোলাম জেনে কিনল, কিনার সময় মূল্য পরিশোধ করল 4.5 তুলা ওজনের রূপা, 4.5 তুলা, এটা মনে রাখবেন সামনে ঘটনাটা বুঝতে সহজ হবে, কিনার সময় তারা মূল্য পরিশোধ করলো কত, 4.5 তুলা ওজনের রূপা, এই মূল্যে কিনে নিয়ে মিশরের বাজারে গিয়া, এই ঘটনাটা ঘটছিল সিরিয়ায়, আর ইউসুফকে নিয়ে গেল তারা মিশরে। মিশরের প্রধানমন্ত্রীর কাছে এই ইউসুফকে গোলাম বলে বিক্রি করলো, শরীর সমস্ত শরীর ওজন করে সম পরিমাণ ওজনের রেশমি কাপড়, সম পরিমাণ ওজনের রূপা, এই শরীরের ওজন পরিমাণ স্বর্ণ, এই 3 জিনিসের বিনিময়ে এই ইউসুফ আলাইহিস সালামকে তারা মিশরের প্রধানমন্ত্রীর কাছে বিক্রি করলো। মাত্র 4.5 তুলা ওজনের রূপা দিয়া কিনছিল, আর শরীরের ওজন পরিমাণ স্বর্ণ রূপা আর রেশমি কাপড়ের বিনিময়ে মিশরের প্রধানমন্ত্রী কিনে নিয়ে গেল। প্রধানমন্ত্রীর বিবির নাম ছিল জুলাইখা, তাদের কোনো সন্তানাদি ছিল না। প্রধানমন্ত্রী জুলাইখাকে বলল, আমরা আমাদের যেহেতু কোনো সন্তানাদি নাই, এই ছেলেটাকে তুমি আদর যত্ন করে লালন পালন করো যেন আমরা এই ছেলেটাকে আমাদের পালক পুত্র বানাইতে পারি। জুলাইখা কথা মতো আদর যত্ন করে লালন পালন করলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে 33 বৎসর। কত বৎসর বয়সে জুলাইখার লালন পালনে এসেছিলেন? 7 বৎসর। আর লালিত পালিত হইলেন এখানে কতদিন? 33 বৎসর, আগের 7 আর পরের 33। হিসাবটা মনে রাখুন সামনের ঘটনা বোঝার জন্য, আগের 7 আর পরের 33, 40 বৎসর যখন পূর্ণ হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবী বানাইলেন। তখনকার মানুষ 40 বৎসর বয়সে পূর্ণ যুবক হইত, বর্তমান দুনিয়ার মানুষ 40 বৎসর বয়স থেকে বুড়া হওয়া শুরু করে, আর ওই সময় 40 বৎসরের সময় পুরো পূর্ণ জোয়ান হইত। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন 40 বৎসর বয়স্ক হইলেন, পূর্ণ জোয়ান হইলেন, যে জুলাইখা ছেলে জানিয়া নিজের ছেলের মতো 33 বৎসর লালন পালন করেছিল, সেই জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পাগল হইল। ঘটনার এই অংশ থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার হইল, যেই ব্যক্তি আসলেই আমার ঔরসজাত সন্তান নয়, যেই ছেলেটা সত্যই আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করেনি, এই ছেলেটাকে মুখে মুখে যতই ছেলে বলা হোক না কেন, বয়স্ক হওয়ার পর থেকে যদি বেফর্দা চলে তাহলে কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবেই। বয়স্ক ছেলে বয়স্ক মেয়ে যারা আপন ভাই নয় আপন বোন নয়, এরা যদি একসাথে খেলাধুলা করে, একসাথে উঠা বসা করে, একসাথে চলাফেরা করে, একসাথে লেখাপড়া করে, অ্যাক্সিডেন্ট হবে যে হবেই, এতে কেউ কেউ বাধা দিতে পারবে না। কথাটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি, এই যে বিদ্যুতের বাতি জ্বলে, বাল্বের সাথে কতটা তারের কানেকশন আছে? একটা না দুইটা? কমপক্ষে দুইটা। দুইটার মধ্যে কি এক প্রকারের বিদ্যুৎ না দুই প্রকারের? দুই প্রকারের। এই দুই প্রকারের বিদ্যুৎকে বাংলায় একটাকে বলে ধনাত্মক আর একটাকে বলে ঋণাত্মক, আপনাদের ইংলিশে একটাকে বলে নেগেটিভ একটাকে বলে পজিটিভ। এই নেগেটিভ পজিটিভ দুই ধরনের বিদ্যুৎ দুইটা তারের ভিতর দিয়ে আসে আর প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতরে একত্র হয়, তখন বাল্ব আলো বাল্বে বাতি জ্বলে, অন্ধকার দূর হয়, আলোকিত হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার প্রায় সমস্ত মানুষকে এই দুই রকমের কারেন্ট শরীরের মেঝে দিয়ে সৃষ্টি করছেন। কারেন্ট, এই কারেন্টটার নাম হলো সেক্স পাওয়ার। আল্লাহ যে প্রতিটি মানুষের শরীরের মধ্যে এইরকম একটা কারেন্ট দিয়ে সৃষ্টি করেন, এই কারেন্টটার নাম সেক্স পাওয়ার। পুরুষের মধ্যে একরকম, নারীর মধ্যে আরেক রকম। এই দুই রকমের বিদ্যুৎ, দুই রকমের সেক্স পাওয়ার যদি বাসর ঘরের ভিতরে একত্র হয় তাহলে বাতি জ্বলে, সমাজ আলোকিত হয়। আর বাসর ঘরে একত্র হওয়ার আগে যদি ওই বাল্বের মধ্যে তার দুইটা একত্র হওয়ার আগেই যদি লিক হইয়া, ছিদ্র হইয়া একটা তার আর একটা তারের মধ্যে লেগে যায় তাহলে বাতি জ্বলে, আলোকিত হয়, অন্ধকার দূর হয় না, অ্যাক্সিডেন্ট হইয়া আগুন জ্বলে। যেমনভাবে বাল্বের ভিতরে ঢুকার আগে নেগেটিভ পজিটিভ একত্র হইলে ধ্বংস অবধারিত, ঠিক তেমনিভাবে বাসর ঘরের আগে নারী আর পুরুষ একত্র হইলে সতীত্ব আর চরিত্র ধ্বংস হতে বাধ্য। কথাটাকে আপনাদেরকে বোঝাতে পারলাম। সেক্স পাওয়ার আল্লাহ পুরুষের শরীরেও দিয়া থাকেন, সেক্স পাওয়ার আল্লাহ নারীদের শরীরেও দিয়া থাকেন। বাসর ঘরের আগে ফতেঘাটে একত্র হওয়ার জন্য না বাসর ঘরে একত্র হওয়ার জন্য দিশেন তো আল্লাহ বিষয়টা। বিজ্ঞানীরা দুইটা বিদ্যুৎ আবিষ্কার করছে তো, বাল্বের ভিতরে একত্র হওয়ার জন্য না লাইনে একত্র হওয়ার জন্য, কি বুঝলেন? বাল্বের ভিতরে, তা না কইরা লাইনে একত্র হইলে অ্যাক্সিডেন্ট হবে কি না? অবশ্যই। ঠিক তেমনিভাবে আল্লাহ নারীদের শরীরেও সেক্স পাওয়ার দিয়া থাকেন, পুরুষের শরীরেও সেক্স পাওয়ার দিয়া থাকেন। পথে ঘাটে একত্র হওয়ার জন্য নয়, হাটে মাঠে একত্র হওয়ার জন্য নয়, শহরে বন্দরে একত্র হওয়ার জন্য নয়, একমাত্র বাসর ঘরে একত্র হওয়ার জন্য। এই দুই রকমের সেক্স পাওয়ার যদি বাসর ঘরে একত্র হয় তাহলে সংসারে, সোনার সংসার ঘরে, পারিবারিক জীবনে শান্তি আসে। পথে ঘাটে একত্র হয় দুর্ঘটনা ঘটবেই, অশান্তির সাগরে হাবুডুবু খাবেই। এই কথাটা জুলাইখার বুঝে আসছিল না, মনে মনে আছে কথা? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করলো নিজের হাতে, কিন্তু আপন ছেলে জেনে যেই যেই ছেলেটাকে লালন পালন করলো শেষ পর্যন্ত সেই ছেলের প্রেমে পাগল হয়ে গেল। কেলেঙ্কারি ঘটনাকে দামা চাফা দেওয়ার জন্য জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দি করে রাখলো 9 বৎসর। কত বৎসর বয়সে কেলেঙ্কারি ঘটনা ঘটল? 40 বছর। এদের দামা সাফা দেওয়ার জন্য জেলখানায় বন্দি করে রাখলো কত বৎসর? আগের 40 আর পরের 9, কত হইল এখন? এই হিসাবটা মনে রাখেন সামনের ঘটনা বোঝার জন্য। এখানে আরেকটা কথা শুনেন, অপরাধ করলো কে আর সাজা পাইল কে? এই দুইজনের কেলেঙ্কারি ঘটনায় অপরাধী কে ছিল? শাস্তি কারে দেওয়া হইল? যে সমস্ত মানুষের হাতে ক্ষমতা থাকে এরা যদি সুবিচারী না হয়, এরা যদি ইসলামের মতো শান্তির ধর্মের নিয়ম নীতি জানে না, মানে না, তাহলে এই বিচারটা এই রকমেরই হয়। এইটাই এইটাই নিয়ম। ইসলাম যে শান্তির ধর্ম, এখানে শান্তির বিধান কীভাবে দেওয়া হয়েছে এইগুলির যারা জানে না মানে না, এদের হাতে যদি বিচারের ক্ষমতা যায় বিচারেরা এইভাবেই করে। বুঝে থাকলে বলুন তো, ইউসুফ আলসেমের ঘটনার ভিতরে কি অনেক কিছু শিখার মতো আছে আমাদের? 49 বৎসর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেশের রাজা একটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য জেলখানা থেকে বের করল। জেলখানা থেকে বের করে রাজা হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রধানমন্ত্রী বানাইল। রাজা নিজে মুসলমান হয়ে গেল। শেষ পর্যন্ত শুধু প্রধানমন্ত্রী নয়, মিশরের রাজত্ব এই দেশের রাজা হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে দান করে দিল। 49 বৎসর বয়সে তিনি মিশরের রাজা হইলেন। রাজা হইয়া এই দেশের এই দেশ পরিচালনা করলেন আরো 14 বছর। আগের 49 আর পরের 14 কত হইল? 63 বৎসর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হুকুম দিলেন যে তোমার বাবার চোখের আড়াল করে রেখেছিলাম তোমাকে সারা জীবন ওই তাহাজ্জুদের নামাজের ঘটনাকে কেন্দ্র করে, তোমাকে নিষেধ করে দিয়েছিলাম, তুমি কোথায় আছো, কী অবস্থায় আছো কোনোদিন বাবাকে বলতে পারবে না। আজকে তোমাকে আড়াল করে রাখার যতদিনের ইচ্ছা ছিল আমি আল্লাহর, অতদিন শেষ হয়েছে। এখন তুমি তোমার বাবাকে খবর দাও কী অবস্থায় আছো, বাবাকে মিশর থেকে, সিরিয়ার থেকে নিয়ে এসো, তোমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে আসো, আল্লাহর হুকুম পেয়ে হযরত ইউসুফ আলাইহিসসালাম, বাবা ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন সিরিয়ার বাসিন্দা, আর ইউসুফ আলাইহিসসালাম হলেন মিশরের রাজা। মিশরের রাজত্ব পেয়ে হযরত ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামকে এবং তার বংশের সবাইকে সিরিয়াতে মিশরে নিয়ে আসলেন। এই চোদ্দ বছর পরিচালনা করলেন দেশটা কিভাবে, অনেক লম্বা ঘটনা। প্রথম সাত বছর পর্যন্ত অনেক ফসল ফলল দেশে। ইউসুফ আলাইহিসসালাম রাজা হইয়া অতিরিক্ত ফসলগুলি গুদামে জমা করে রাখলেন। পরবর্তী সাত বছরে ফসল মোটেও ফলল না। তখন আগের সাত বছরের অতিরিক্ত ফসল দিয়া তিনি পরবর্তী সাত বছর দেশের জনগণকে লালন পালন করলেন। ঘটনার এই অংশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তাদের অর্থনীতিও শিক্ষা দিলেন। শুধু ইউসুফ আলাই ইসলামকে নয়, কোরআনের মধ্যে এই ঘটনা বর্ণনা করে মুসলমানকেও অর্থনীতি শিক্ষা দিলেন। অর্থনীতির মূল কথাই হলো তোমার হালাল উপার্জন যেটুকু হয় এইটুকু নিয়ে তো সামনে নিয়ে হিসাব করো তোমার কী পরিমাণ খরচের দরকার। যদি আর যদি হালাল ইনকাম হয় মাসে ৫০০ টাকা আর তোমার খরচের দরকার ৭০০ টাকা, তুমি এই সময় খরচ কিছু কম করো, খরচ কিছু কম করো, নাহলে তুমি ঋণগ্রস্ত হয়ে যাবে, তোমার অর্থনৈতিক জীবনে তোমার কোনো দিন শান্তি আসবে না। আর যদি দেখা যায় তোমার মাসিক ইনকাম হয় ৭০০ টাকা আর খরচ হয় ৫০০ টাকা, তাহলে জমা থাকে কত? ২০০। এই ২০০ টাকা তো তোমার খরচে লাগে না, এই ২০০ টাকা দিয়ে কী করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন তোমার ইনকামের দ্বারা তোমার খরচ চালাবার পর যে অতিরিক্ত সম্পদ তোমার থাকবে এই সম্পদটা মুসলমানেরা তিন খাতে খরচ করবে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য। আমার প্রয়োজনীয় টাকা খরচ করে দেব আল্লাহ বলেছেন না অতিরিক্তটা? অতিরিক্তটা আমার যেখানে মনে চায় সেখানে খরচ করে দেব না তিনটা খাতে? তিনটা খাতে। এক নম্বর খাত হলো তোমার উপার্জিত অর্থ সম্পদ, এর দ্বারা বাড়িঘরের দরকার হলে বাড়িঘর বানাও, পোশাকের দরকার হলে পোশাক বানাও, বিবি বাচ্চার খোরাকের দরকার হলে খোরাক দাও, এটাকে বলে সংসারের দরকারে খরচ। এক নম্বর খাত সংসারের দরকারে খরচ করার পরে আর যা অতিরিক্ত রইল তার একটা অংশ গরিবদেরকে, অসহায়দেরকে, বিপদগ্রস্তদেরকে সাহায্য করো। বলুন বর্তমান দুনিয়াতে কোনো মুসলমান চরমভাবে বিপদগ্রস্ত আছে কিনা? তাদেরকে আমাদের উপার্জনের এক অংশ সাহায্য করার বিধান আল্লাহর আছে কিনা? বিধান আছে। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপার্জিত সম্পদ যে আমার বিবিকে খাওয়াবো, আমার উপার্জিত সম্পদ যে আমার বাচ্চাকে খাওয়াবো, এর ফলাফল কী পাবো? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এর বিনিময়ে তুমি জান্নাত পাবে। নিজের টাকা নিজের বিবির জন্য খরচ করো, নিজের টাকা নিজের বাচ্চার জন্য খরচ করো, এর বিনিময়ে তুমি জান্নাতের অধিকারী হয়ে যাও। দুই নম্বর খাত বিপদগ্রস্ত অভাবগ্রস্ত যারা আছে তাদের সাহায্যে খরচ করো। তিন নম্বর খাত ধর্মের কাজে খরচ করো, মসজিদ বানানির কাজে, মসজিদ চালানির কাজে, মাদ্রাসা বানানির কাজে, মাদ্রাসা পরিচালনার কাজে খরচ করো। এতে হবে কি, তোমার মসজিদ বানানির কাজে বা চালানির কাজে যে পরিমাণ সামর্থ্য অনুপাতে তুমি খরচ করলে এর দ্বারা এর বিনিময়ে হবে কি, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে সমস্ত মুসল্লিরা পাবে যেই পরিমাণ সওয়াব, তুমি যে দান করেছিলে এই জন্য তুমি কবরে শুয়ে শুয়ে সব সময় পাইতে থাকবে সমস্ত মুসল্লিদের সমান সওয়াব। বুঝলাম কি আমরা ধর্মের কাজে খরচ করার ফজিলতটা কি? আমরা অনেকেই অনেক সময় এই কথাটা বুঝি না, এই জন্য এই সামান্য কয়েক টাকা মসজিদে দিলে আমি যে কিয়ামত পর্যন্ত হাজার হাজার মুসল্লিদের নামাজের সমান সব পেতে পারি এটা অনেকের উপলব্ধিতে থাকে না। ঠিক তেমনিভাবে কোনো মাদ্রাসায় যদি কেউ যার যার সামর্থ্য মতো দান করে মারা যায়, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় যত উস্তাদ কোরআন হাদিস পড়াবেন আর যত ছাত্র কোরআন হাদিস পড়বে তারা সকলে মিলে কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন যে পরিমাণ সওয়াব, মাদ্রাসায় যে দান করে মারা গেছিল সে কবরে শুয়ে শুয়ে তা পাইতে থাকবে ওই সমস্ত ছাত্র উস্তাদগণের সমান সওয়াব। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ রাসূল বলেন, মানুষ মরে গেলে নেক আমলের সওয়াব পাওয়া বন্ধ হইয়া যায়। তিন দল মানুষ মরলেও সওয়াব পাওয়া বন্ধ হয় না, এর মধ্যে এক দল যারা ধর্মের কাজে খরচ করে মারা গেল, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই ধর্মের কাজ যতদিন চলতে থাকবে ততদিন পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেশের রাজা হইলেন, মনে আছে কথা? কতদিন পর্যন্ত দেশের সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করলেন? 14 বছর। মনে আছে কথা? আগের 49 আর পরের 14, 63 বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন বাবাকে নিয়ে আসো। এর ভিতরে ছেলে ইউসুফকে হারাইয়া ইউসুফ ইয়াকুব নবী কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল। আল্লাহর কুদরতে পরে এক বিশেষ ব্যবস্থায় চক্ষু ভালো হয়েছে, কিন্তু অন্ধ হয়ে গেছিল প্রথমে। প্রথম সাক্ষাতে এই 63 বছর বয়সে, 7 বছর বয়সে হারাইছিলেন, আর 63 বছর বয়সে দীর্ঘ জীবন শেষ হওয়ার মুহূর্তে যখন পিতাপুত্র সাক্ষাৎ হইল, তখন সর্বপ্রথম ইউসুফ আলাইহিসসালাম তার বাবা ইয়াকুবকে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা ইয়াকুব জবাবে বললেন, তুমি এটা কেমন একটা প্রশ্ন করলে আমাকে? যে কোনো সাধারণ মুসলমান তকদির বিশ্বাস করে, আমি তো সাধারণ মুসলমান না, আমি তো একজন নবী, আমি তকদির বিশ্বাস করি কিনা এই প্রশ্ন করলে কি কোন প্রসঙ্গে? ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, যদি আপনি তকদির বিশ্বাস করেন তাহলে বলুন, আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করলেন কেন? আমি যদি আপনার পাশে থাকতাম, সুখে শান্তিতে থাকতাম, খাইতাম, আর হারাইয়া যাওয়ার কারণে আমার দুঃখ দুর্দশা হবে, এই কারণে যদি আপনি কেন্দ্রে থাকেন, তাহলে তকদিরের উপর আপনার ইমানটা রইল কোথায়? কে প্রশ্ন করলেন? ছেলে কাকে, বাবাকে? দুজনই নবী, ছেলেও নবী বাবাও নবী। এই ছেলে বাবাকে জিজ্ঞেস করেন যে আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করলেন কেন? আপনার কাছে থাকলে সুখে শান্তিতে থাকতাম, আর হারাইয়া যাওয়ার কারণে দুঃখ দুর্দশা হবে, এই চিন্তায় কানতে কেন্দ্রে থাকলে আপনার তকদিরের উপর ইমান রইল কোথায়? সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? বাবা জবাব দিলেন, ইয়াকুব, তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে থাকতে খাইতে, আর হারিয়ে যাওয়ার কারণে কষ্ট দুঃখ দুর্দশায় জীবনযাপন করতে হবে, এই চিন্তায় আমি একদিনও কান্দি নাই। ছেলে জিজ্ঞাসা করেন, তাহলে কেন কানলেন? বাবা জবাব দিলেন, কানলাম এই জন্য, ছেলেকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি বাপের উপর ফরজ। তুমি যে হারিয়ে গেলে, আমি তো তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইতে পারলাম না, এই দুঃখে কানছি। বুঝলেন কিছু ইউসুফ আলাইহিস সালামের ঘটনার থেকে কিছু লেসন পাইতে পারি কি আমরা? তুমি আমার আমার কাছে থাকলে তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইতাম, এটা আমার উপর ফরজ ছিল। তুমি যে হারিয়ে গেলে, এখন তুমি যেখানে গেলে, যাদের হাতে গেলে, এরা তোমাকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাবে না জাহান্নামে পাঠাবে, আমি তো জানি না, এই জন্য কাঁদছি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি শুনে থাকেন, বুঝে থাকেন, তাহলে বলুন তো, আমরা এই সমাজে যতজন মুসলমান বাস করি, আমার ছেলে মেয়েরা কার সাথে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করে, কার সাথে খেলাধুলা করে, কার সাথে লেখাপড়া করে, এটা দেখা কি আমার দায়িত্ব আছে? যারা নিজেরাই জাহান্নামের পথে চলে, এদের সাথে যদি আমার ছেলে মেয়েও চলে, যারা নিজেরাই জাহান্নামের পথে আছে, এদের সাথে যদি আমার ছেলে মেয়ে খেলাধুলা করে, যারা নিজেরাই জাহান্নামের পথে আছে, এদের সাথে যদি আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, তাহলে ওই সমস্ত ছেলে মেয়েরা আমার ছেলে মেয়েকে কোথায় নিয়ে যাবে? আমি কদিন কানলাম, আমার চক্ষু কদিনের কান্দায় অন্ধ হইল, আমার তো কোনো ফিকিরই নাই, ছেলে জাহান্নামে যাবে, তুমি মরে মরলে পরে জাহান্নামে যাবে, এই জন্য মরণের আগে জাফারও খাই এলো, আমি জাফারি টাকা দিয়ে দিই, খাও। এই তো অবস্থা আমাদের। বুঝে থাকতে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনে নির্দেশ দিলেন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচানির দায়িত্ব আছে কিনা আমাদের? আমার ছেলেকে আমার ছেলে হয়ে থাকলে, আমার মেয়ে যদি আমার কলিজার টুকরা সন্তান হয়ে থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচার পথে আমাকে চালাতেই হবে, না চালাইলে আমার নামাজ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, আমার রোজা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, আমার ইবাদত বন্দেগী আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। হাশরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ছেলেকে জাহান্নামী বানাইছিলা কেন, জবাব দাও, মেয়েকে জাহান্নামী বানাইছিলা কেন, জবাব দাও। কাজেই এই সমস্ত ছেলে মেয়ের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে সহজ পথ আপনাদের দেশের জন্য, এই দেশের জন্য সবচেয়ে সহজ পথ, প্রত্যেকটা মুসলমান মা বাবা নিজের ছেলে মেয়েদের মুখে যখন কথা ফুটে, তখনই আল্লাহ আল্লাহ জপাইতে হবে, আল্লাহ আল্লাহ জপে সাল্লে ফরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপাইতে হবে, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম জপাইতে হবে, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জপাইতে হবে, নামাজের সূরা কেরাত জপাইতে হবে, রুকু শিক্ষা দিতে হবে, সেজদা শিক্ষা দিতে হবে। বলুন আপনার ছেলে মেয়েকে এইগুলি আপনাদের স্কুলের টিচার শিক্ষা দিবে? আপনাদের স্কুলের টিচার আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ৬ বছরের ভিতরে নামাজ শিক্ষা দিবে? দিবে না। তাহলে আপনার ছেলে মেয়েকে এগুলি শিক্ষা দিতে হবে কার? মা বাবার নিজের। আমি যা বুঝেছি কয়েক বছর আপনাদের দেশে এসে আপনাদের কলিজার টুকরার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র পথ, এই দেশের কোনো টিচার আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করবে না, টিচারের হাতে সমঝাবার আগেই আপনার ছেলে মেয়েকে আপনি নিজের হাতে নামাজি বানাইয়া জাহান্নাম থেকে রক্ষা করুন। যে আপনাদের দেশের অবস্থা। আমাদের দেশে আর একটু সহজ আছে। আমাদের দেশে সহজ কি? মা বাবা, তুমি তোমার ছেলে মেয়েকে নমাজি বানাইতে পারো না, নমাজ শিখাইতে পারো না, দুই কারণে। একটা হলো অনেক মা বাবা নিজেই সহি শুদ্ধ নমাজ জানে না, ছেলেরে মেয়েরে কি শিখাইব। আরেকটা হলো কোনো কোনো মা বাবা সহি শুদ্ধ নমাজ জানে কিন্তু ছেলে মেয়েরে শিখাইবার সময় নাই সংসারের ঝামেলার কারণে। এই দুই কারণে আমাদের বাংলাদেশে যে সমস্ত মা বাবারা নিজেদের ছেলে মেয়েকে ৭ বছরের আগে নমাজ শিখাইয়া নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, এদেরকে আমরা বলি দরকার নাই তোমার তোমার সংসারের ঝামেলার কারণে সময় নেই তোমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার, আমাদের কাছে পাঠাইয়া দাও, আমাদের মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও, আমরা ৬ বছর সময় নেব না, আমরা এক দুই বছর সময় পেলেই তোমার সন্তানকে নমাজের সব কিছু শিক্ষা দিয়া তোমার সন্তানকে নমাজি বানাইয়া তোমার কোলে ফিরাইয়া দেব। আপনাদের দেশের ব্যবস্থা আর আমাদের দেশের ব্যবস্থা একরকম না ভিন্ন? বলুন আপনাদের দেশে আপনাদের ছেলে মেয়ের শিক্ষকরা নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাবে না নিজেদের বাঁচাতে হবে? আর আমাদের দেশে যে সমস্ত মা বাবাই নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার সুযোগ নাই আমাদের মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও, তোমার ছেলে মেয়েকে আমরা জাহান্নাম থেকে বাঁচাইব। এই জন্য আমি দুইটা আবেদন করব আপনাদের কাছে, আপনারা এই দেশে যাদের ছেলে মেয়েরা আছে এদেরকে আপনারা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আর আপনাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়ে যাদের বাংলাদেশে আছে ওদের মা বাবাও কিন্তু এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকিরে নাই, আপনাদের আত্মীয় স্বজন বাংলাদেশে যারা আছে তাদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করি আমরা যারা মাদ্রাসা পরিচালনা করি। আপনারা অনেকেই অনেকেরই জানা থাকতে পারে হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জ শহরে আমার প্রতিষ্ঠিত আমার পরিচালিত মাদ্রাসায় নূরে মদিনা আছে, এই মাদ্রাসায় বর্তমানে ৩০০ ছাত্রছাত্রী লেখাপড়া করে, ২০ জন উস্তাদ লেখাপড়া করান, ৪তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ২তলা কাজ সম্পন্ন হয়েছে আর ২তলার কাজ বাকি আছে, ৭১০০ ছাত্রের মতো বোর্ডিংয়ে ফ্রি খায়, এদেরকে মাসে ১,০০০ টাকা করে মাদ্রাসার বহন করতে হয়, অনেক ছাত্রর কিতাব মাদ্রাসার পক্ষ থেকে দিতে হয়, অনেক ছাত্রের অসুস্থ হইলে ঔষধ মাদ্রাসার পক্ষ থেকে দিতে হয়। কাজেই আপনারা ওখানেও যদি শরীক থাকেন আল্লাহর দরবারে কিয়ামতের দিন উসিলা পেশ করতে পারবেন, আল্লাহ আমি দেশে ছিলাম না, দেশে আমাদের আত্মীয় স্বজনের বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল আমরা শাসমুদ্দুর ১৩ নদীর এই পার থেকে আমরা কিছু সহযোগিতা করেছিলাম, এই উসিলায় আল্লাহ আপনাদেরকে হাশরের মাঠে নাজাত দিয়া দিতে পারেন। একটু দোয়া করি আপনাদেরকে নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নবীনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই মুবারক জলসাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এখানে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং জীবনে আমল করার পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচাবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মুবারক জলসার সিলাই আমাদের জিন্দগানকে হেদায়ত করুন। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ রোহিঙ্গার অসহায় মুসলমানদের জন্য আপনি সহায় হইয়া যান। ইয়া আল্লাহ আয় আল্লাহ রোহিঙ্গা অসহায় মুসলমানদের জন্য আপনি সহায় হইয়া যান। ইয়া আল্লাহ অসহায়দের জন্য আপনি সহায় হইয়া যান। ইয়া আল্লাহ জালিম সন্ত্রাসীদেরকে হেদায়ত করুন, তাদের কপালে হেদায়ত না থাকলে আপনার কুদরতি হাতে তাদেরকে দমন করে অসহায় বন্দাবান্দিদেরকে আপনি রক্ষা করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ নবীর গড় মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছেন, যারা দুয়াতে শরিক হয়েছেন, ইয়া আল্লাহ তাদের সমস্ত দুনিয়া আখেরাতের মাকাসিদে হাসানাকে পুরা করে দিন। ইয়া আল্লাহ তাদের জিন্দেগানকে হেদায়ত করুন, তাদের মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ নবীর গড় মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের জন্য জান্নাতে স্বর্ণের গড় তৈয়ার করে দিন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দিন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন, যারা যত আশা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।